জয় শ্রী রাধে। গতদিন আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় লোমশ মুনির শ্রীমুখ থেকে পাণ্ডবগণকে যে অতি সুন্দর সুন্দর প্রসঙ্গ অনুযায়ী যে সমস্ত কথা শ্রবণ করিয়েছিলেন তা আমরা যৎকিঞ্চিত শ্রবণ করেছি। গঙ্গা অবতরণ আদি অতি সুন্দর সুন্দর কথা। এবারে সেখান থেকে তারা পুনরায় আবার তীর্থ ভ্রমণ রত হচ্ছেন। দৈনন্দিন তীর্থ ভ্রমণের মধ্যেই পাণ্ডবগণ আছেন, দেবর্ষি নারদ আছেন, বেদব্যাস আছেন এবং এই লোমশ মুনি আছেন, যিনি সমস্ত জায়গার মহিমা বর্ণন করে শ্রবণ করাচ্ছিলেন। তা বৈশম্পায়ন মহামুনি জনমেজয়কে বললেন, হে রাজন, তারপর কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইদের নিয়ে এবং দ্রৌপদীকে নিয়ে তারা নন্দা অপনন্দার দিকে গেলেন, সেই নদীতে স্নান করলেন। এই নদীগুলি সর্বপ্রকারে মানে সব দিক থেকেই সমস্ত পাপ নাশকারী, ভয় নাশ করে এমন সব পূর্ণমাখা নদী। সেখান থেকে তারা হেমকূটে মানে হেমকূট নামক যে পর্বত সেখানে গেলেন এবং সেখানে অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার মুনি ঋষিবৃন্দের মানে পরাক্রম তাদের ভজন পদ্ধতি শ্রবণ করতে করতে তারা চললেন। এই স্থানে নিরন্তর বায়ু প্রবাহমান এবং নিত্যই বর্ষা হয়ে থাকে এই পর্বতে। সেখানে বেদ অধ্যয়নগণ সর্বদাই তপস্যারত। তা লোমশ মুনি বললেন, হে কুরুবর, নন্দা নদীতে স্নান করলে মানুষ তৎক্ষণাৎ সাপ মুক্ত হয়, আর আপনি ভাইয়েদের নিয়ে এখানে স্নান করুন। ঋষি লোমশ মুনির কথানুযায়ী তারা স্নানাদি করলেন। আর তার কথা যুধিষ্ঠির এবং ভ্রাতাদের দেবী দ্রৌপদীকে নিয়ে মহানন্দে স্নান করলেন। পরে সেই শীতল জলসম্পন্ন অত্যন্ত রমণীয় এবং পবিত্র কৌশিকী নদীতে গেলেন। এটিকে মানে দেব নদী বলা হয়েছে। সেই দেব নদীতেও তারা স্নান করলেন এবং এই কৌশিকী নদীর তীরে বিশ্বামিত্রের পরম রমণীয় এক আশ্রম দেখা যাচ্ছে। এখানেই মহাত্মা কাশ্যপের মানে বিভাণ্ডকের আশ্রম, একে পুণ্যাশ্রম বলা হয়। তা মহর্ষি বিভাণ্ডকের পুত্র হচ্ছে ঋষ্যশৃঙ্গমুনি, তিনি মহামুনির মধ্যে বিখ্যাত এবং বিখ্যাত তপস্বী এবং সংযতেন্দ্রীয় ছিলেন। একবার অনাবৃষ্টি হওয়ায় এক রাজা তিনি তারই তপপ্রভাবকে অবলম্বন করে তার রাজ্যে মানে বৃষ্টিপাত করিয়েছিলেন। আর সেই পরম তপস্বী বিভাণ্ডব মুনি তিনি মৃগীর গর্ভ হতে জন্মগ্রহণ করেছিলেন। এবারে একটি প্রশ্ন থেকে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ সেই প্রশ্ন করলেন যে, হে মুনিবর, মানুষের এবং পশুর সঙ্গে যে যৌনক্রিয়া বা সংসর্গ তা তো শাস্ত্রে নিন্দা করেছে এবং এটা তো লোক মর্যাদা উভয় দৃষ্টিতেই বিরুদ্ধ। তাহলে এই পরম তপস্বী কাশ্যপ নন্দন মহামুনি ঋষ্যশৃঙ্গ মৃগীর গর্ভ থেকে কিভাবে জন্ম পরিগ্রহ করলেন? আর অনাবৃষ্টি হয় এই বালকের ভয়ে বৃত্তাসুর বধকারী সেই ইন্দ্র তিনি কেমনভাবে বৃষ্টিপাত করালেন বা করলেন তা আমি জানতে ইচ্ছুক। তা আপনি কৃপা করে আমাকে সেই সমস্ত অতি সুন্দর বিষয় বিস্তারিত বর্ণন করে শ্রবণ করান। লোমশ মুনি বললেন, হে মহারাজ, ব্রহ্মর্ষি বিভাণ্ডক অত্যন্ত সাধু স্বভাব, তিনি প্রজাপতির ন্যায় তেজর্ষি এবং তার ভজন তার পরাক্রম ছিল বড় সাংঘাতিক, আর তার বীর্য অমোক ছিল এবং তপস্যার প্রভাবে অন্তঃকরণও ছিল একেবারে বিশুদ্ধ। একবার তিনি সরোবরে স্নান করতে গিয়েছেন। তা সরোবরে স্নান করতে করতে তিনি অপর পাড়ে দেখলেন সেই স্বর্গের যে উর্বশী, সেই উর্বশীও সে স্নানরতা। তা তাকে যখন দেখল, দেখে তার মধ্যে মানে কামনার উদ্রেক হয়, তার বীর্যপাত হলো জলের মধ্যেই। এবারে কি হলো, সেই যে এক মৃগী সে আসলো। তা এখানে মহাভারতের মধ্যে বলা হয়েছে সেই যে মৃগী সেও মানে ব্রহ্মাজি কর্তৃক অভিসম্পাদিত। তা ব্রহ্মাজি বললেন যে তুমি যখন ঋষির বীর্য পান করে গর্ভবতী হয়ে ঋষশৃঙ্গ মুনিকে জন্ম দেবে, তখন তুমি সেই সাপ থেকে মানে ছুটি পেয়ে যাবে, সেই ছাড় সেই সাপ তোমাকে আর স্পর্শ করবে না, তোমার মৃগ শরীর তখনই বিনষ্ট হবে। কেউ কেউ এই কথা বলে থাকেন, লোমশ মুনি নিজে বলছেন। তাই এবারে এক জলপানরতা হরিণী জলের সঙ্গে এই বিভাণ্ডকের মুনির যে বীর্য তা পান করলেন। এবারে ঋষির বীর্য তা তো অমোক, মহাশক্তিশালী, তাতে কি হলো সেই মৃগী মানে গর্ব ধারণ করল। বিধির বিধান বড়ই অটল, হে রাজন প্রভুর ইচ্ছা সবে। তাই মহামুনি ঋষশৃঙ্গ ওই মৃগীর পুত্ররূপে জন্মগ্রহণ করল। আর তিনি অত্যন্ত তপনিষ্ঠ, মানে সাধারণ না, তপনিষ্ঠর পূর্বে আবার অত্যন্ত শব্দটি প্রয়োগ করা হয়েছে, এবং তিনি বনেই থাকতেন। কিন্তু এক আশ্চর্য বিষয়, তার মাথায় একটি শৃঙ্গ ছিল, মানে শিং, অতি সুন্দর চমৎকার। যেমন অশ্বত্থামার পূর্বের থেকেই একটি মণি ছিল তার কপল দেশে, বা অনেকে মস্তকেও বলে থাকেন, যাই হোক। তাই ঋষশৃঙ্গ মুনির মাথায় ছিল একটি শৃঙ্গ, তাই তার নাম হল ঋষশৃঙ্গ মুনি। এক অদ্ভুত ঘটনা, তিনি তার পিতাকে ছাড়া আর কাউকেই এক প্রকার দেখেননি। আর নারীদের কথা তো বহু দূরের কথা, সেই বনপ্রদেশে তার যখন জন্ম হয়, তা পিতা বিভাণ্ডক মুনি তিনিও মহান তপস্বী, তিনি চিন্তা করলেন যে এই পুত্রকে আমি কখনো নারীর সংস্পর্শে যেতে দেব না, সে যাতে এক জন্মেই তপস্যা করে প্রভুকে পেয়ে যায়। এই অভিপ্রায়ে তাকে সেভাবেই তৈরি করলেন, কোথাও কারোর সঙ্গে তিনি মিশতে দিতেন না। দেখতে দেখতে ঋষশৃঙ্গ মুনি মানে সে সর্বদাই ব্রহ্মচর্য অটল হয়ে উঠল। সেই সময় অঙ্গদেশ নামক যে রাজ্য ছিল, সেই রাজ্যে দশরথের মিত্র রাজা লোমপাদ রাজত্ব করতেন। তা রাজা লোমপাদ, শোনা যায় যে তিনি নাকি একবার কোনো ব্রাহ্মণকে কিছু দেওয়ার কথা বলে তাকে দিতে অস্বীকার করেন, সেই কারণে সেই ব্রাহ্মণ রুষ্ট হয়ে চলে যান, সমস্ত ব্রাহ্মণগণ তাকে ত্যাগ করলো এক প্রকার। এতে তার রাজ্যে অরাজকতা দেখা গেল, মানে বৃষ্টিই হয় না, আর বৃষ্টি না হলে তো কোনো ফসলাদি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই রাজ্যে একেবারে হাহাকার পড়ে গেল। বহুকাল, কত যুগ যে বৃষ্টি হয়নি তার কোনো ঠিক নেই। রাজা লোমপাদ সে তখন সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণদের কর জুড়ে আমন্ত্রণ করে একটি সভা করলেন। সভাতে একজন তেজস্বী মহাত্মা তিনি বলে উঠলেন, হে রাজন, হে লোমপাদ, তোমার দ্বারা সাধু ব্যক্তির অসম্মান হয়েছে, সেই জন্য তোমার রাজ্যে বৃষ্টি হয় না। তা এখন কি উপায়? বলছেন সমস্ত ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করতে হবে, আর ঋষশৃঙ্গ নামক যে মুনি তিনি অখণ্ড ব্রহ্মচারী, তাকে যদি তুমি কোনো প্রকারে তোমার রাজ্যে আনয়ন করতে পারো, তাহলে এই রাজ্যে বৃষ্টি হবে, নচেত হবে না। তিনি চিন্তা করলেন, তিনি অখণ্ড ব্রহ্মচারী, যারা প্রকৃত ব্রহ্মচারী তারা কাউকে কখনো পরোয়া করে না, এই কথা রাজা জানতেন। আর যারা একেবারে চতুর্দিকে বিক্ষিপ্ত মন, তাদের তো যে কোনো কেউ ডাকলেই যাবে, তা যারা অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন তাদের মধ্যে তেজ পরাক্রম, তাদেরকে তাদের সেই মানে ভজন থেকে নিবৃত্তি করা অত সহজ কাজ নয় তা রাজা লোমপাদ জানতেন। জেনে তিনি তার রাজ্যের যে সমস্ত বারো বনিতাগণ ছিলেন তাদের সকলকে ডাকলেন, সকলে আসলেন, কেউ এই কাজে মানে সাহস করতে চাইল না। তা সেই বারো বনিতাদের মধ্যে একজন বৃদ্ধা ছিল, সে বলল আমি এ কাজ করতে পারি, কিন্তু আমার সেজন্য যে সমস্ত ভোগ্য সামগ্রীর প্রয়োজন আপনি তা দেওয়ার ব্যবস্থা করুন। রাজা লোমপাদ বললেন ঠিক আছে, তোমার যা কিছু দরকার আমি এই মন্ত্রীদের বলে দিলাম, সে দেবে। তা সেই বৃদ্ধা বারো বনিতা সে কি করলো, একটি বিশাল নৌকা তৈরি করালো এবং সেই নৌকাটা তৈরি করতে বহুদিন লেগে গেল। সেই নৌকাটা তৈরি করিয়ে তার মধ্যে সব বৃক্ষ রোপণ করলো, তার মধ্যে ফুলের বাগিচা তৈরি করলো, তার মধ্যে একটি কুঁড়ে ঘর তৈরি করলো এবং তার ভেতরে মানে যেমন মুনি ঋষিরা তপস্যা করে সেই রকম একটি পরিবেশ সেই নৌকার মধ্যে তৈরি করে যেখানে ঋষ্যশৃঙ্গ মুনি তপস্যা করতেন সেই স্থানটিও অতি সুন্দর অপূর্ব। তা সেই নদীর তীরে গিয়ে মানে সেই নৌকাটাকে বেঁধে দিল, দূর থেকে দেখে মনে হবে কোনো সাধুর ভজন কুটির, এমনভাবে তৈরি করলে। আর এই বৃদ্ধা বারো বনিতার একটি সুন্দরী কন্যা ছিল, অতীব সুন্দরী, যা মানে দেবাঙ্গনাদের ন্যায় দেবীর মতো দেখতে। তাকে সব কৌশল শিখিয়ে দিয়ে পাঠালেন, নৌকাটি সেখানে বেঁধে দিলেন। আর সেই বৃদ্ধা বারো বনিতার অতি অপূর্বা সুন্দরী যে কন্যা সে সব কিছু শিখে পড়ে গিয়ে এবারে দেখলেন কখন সেই বিভাণ্ডক মুনি তিনি বাইরে চলে যান। এবারে দেখতে দেখতে তিন দিন অপেক্ষা করার পরে তিনি একদিন চলে গেছেন বাইরে, সে সময় এই কন্যাটি গেল। তার সামনে যখন দাঁড়িয়েছে, মুনিকুমার তো কোনোদিন স্ত্রী দেখেনি, কোনো মেয়েদের দেখেনি, সে যখন চিন্তা করছে এই মুনিকুমার বোধহয় আমাদের থেকে কোনো শ্রেষ্ঠ মুনিকুমার হবে, তাহলে আমি তো এত সুন্দর না। তা সেই কুমারী তার কাছে গিয়ে বলছে, দণ্ডবাদ প্রণাম করে বলছে, দর্শন করে, যে মুনিবর অতি সুন্দর কণ্ঠ তার, সেই কণ্ঠ সুরে বলছেন মুনিবর এখানে সমস্ত তপস্বীরা যারা ভজন সাধন করছে তারা সকলে কুশলে আছেন তো, আর আপনি ভালো আছেন তো, আপনার বেদ অধ্যয়ন ঠিক মতো হচ্ছে তো, আপনি প্রভুর সঙ্গে সর্বদা মনকে লিপ্ত করতে পারছেন তো। তখন ঋষ্যশৃঙ্গ মুনি মনে করছে বোধহয় তাহলে আমার থেকেও বড় কোনো ঋষির পুত্রই হবে, পুত্র পুত্রী জ্ঞান তো তার নেই, স্ত্রী পুত্র জ্ঞান তার নেই। তা ঋষ্যশৃঙ্গ মুনি তাকে দেখেও খুব আশ্চর্যান্বিত হলেন। তিনি আরো বললেন যে আপনার দেহকান্তি আপনার সাক্ষাৎ তেজপুঞ্জের ন্যায় প্রকাশমান, আপনি তো অতি সুন্দর, সুন্দরী বলতে পারছেন না, উনি তো কোনোদিন স্ত্রীদের সঙ্গে কথাই বলেননি, আপনি তো খুব সুন্দর, আমার মনে হচ্ছে আপনি কোনো পূজনীয় বা মহানুভব, আমি আপনাকে পা ধোয়ার জল দিচ্ছি, আমার ধর্ম অনুসারে আপনাকে কিছু ফল প্রদান করা উচিত, আপনি তা গ্রহণ করুন, আর আপনি এই মৃগচর্মে বসুন, আপনার আশ্রম কোথায়, আপনি কি নামে প্রসিদ্ধ। তখন সেই বারো বনিতা বলছেন হে কাশ্যপ নন্দন, আমার আশ্রম এখান থেকে তিন যোজন দূরে পর্বতের উপরে, আমার নিয়ম হলো যে আমি কারো প্রণাম নিই না, সে তো বারো বনিতা, সে যদি ওই ঋষ্যশৃঙ্গের প্রণাম নেয় তাহলে তো ওখানেই ভস্মীভূত হয়ে যাবে, তাই চালাকি করে সেই সুন্দরী কন্যা সেই বারবণিতা বলছে, আমি কারো প্রণাম স্বীকার করি না, আর কারো প্রদত্ত পাদ্য স্পর্শ করি না, কারণ সে ঋষির পাদ্য বারবণিতা নিলে তার অকল্যাণ হবে সে জানে। আর বলছে, আমি কারো প্রণম্য নই, আপনি আমার বন্দনীয়, আপনি আমার পূজনীয়, আপনি আমার প্রণাম স্বীকার করুন। এবারে ঋষ্যশৃঙ্গ মুনি বলছেন যে এখানে নানা প্রকার পাকা ফল আছে, আপনার যেটা পছন্দ হয়, আপনার রুচি অনুযায়ী আপনি সেই ফলগুলি গ্রহণ করুন। মহর্ষি লোমশ বলছেন যুধিষ্ঠিরকে, হে রাজন, সেই বারবণিতা কন্যাটি সেই ফলগুলি নিল না, উপরন্তু তিনি ঋষিকুমারকে নিজের থেকে নিজে যে ফলগুলো নিয়ে গিয়েছিল সেই রস অত্যন্ত রসালো স্বাদু এবং রুচিবর্ধক খাদ্য পদার্থ তাকে দিল, তাছাড়া সুগন্ধি মালা দিল আর বিচিত্র জমকালো বস্ত্র দিল তাকে, আর সুস্বাদু শরবত দিল। সেগুলি ঋষ্যশৃঙ্গ পেয়ে অত্যন্ত খুশি হলেন, তার আনন্দের আর শেষ নেই। বন তাকে এমনভাবেই তৈরি করা হয়েছে, মুনি ঋষিদের জীবন সাধুদের জীবন অত্যাধিক কঠিন, তাই কঠিনভাবে তৈরি, অত সুন্দর ফল কোনোদিন দেখেনি, বনের ফল বুনো ফল আর কত ভালো হবে। তাই সেই ফল পেয়ে আর সেই শরবত যে দিল, সেই শরবত কিন্তু মাদক দ্রব্য ছিল, সেই মাদক দ্রব্য পান করেছে, সেই শরবত তেমন শরবত তো আর হয় না, শরবত আর মাদক দ্রব্য কি আর একরকম হয়, এখন পেয়ে তার খুব মজা আসছে। এবারে তার সঙ্গে একে অপরের মধ্যে মানে হাসি মজা ঠাট্টা দিয়ে আরম্ভ, এইভাবে তার মনে বিকার অঙ্কুরিত হতে দেখে সেই বারবণিতা তাকে নানাভাবে প্রলোভিত করতে থাক। আর কয়েকবার বারবণিতা ঋষি ঋষ্যশৃঙ্গকে আলিঙ্গন প্রদানও করল কয়েকবার, আর তার কটাক্ষ পাত করে অগ্নিহোত্রের বাহানা করে সেখান থেকে চলে গেল। মানে তখন জানে যে এখন তো ঋষির আসার সময় হয়ে গেছে, যদি আমাকে দেখে তাহলে তো আমাকে পুড়িয়ে এখানেই ভস্ম করে দেবে অভিশাপ দিয়ে। তা বলছেন, আমি তো এখন আশ্রমে থাকি, তা আমাকে এখন এই অগ্নিহোত্রের সময় হয়ে এসেছে, হবন ক্রিয়াদি সন্ধ্যাবেলা হয়, তা আমি এখন আসি। আসি বলে সেই কন্যাটি চলে গেল। কিছুক্ষণ পরে আশ্রমে কাশ্যপ নন্দন বিভাণ্ডক মুনি এলেন। তিনি এসে দেখলেন ঋষ্যশৃঙ্গ একলা এক মনে আকাশের দিকে তাকিয়ে একেবারে বিবশ হয়ে কি যেন চিন্তা করছে। তা তিনি উপরের দিকে তাকিয়ে বারংবার দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছে, ইয়াহা এত সুন্দর এক মানে ঋষিকুমার আমি পেলাম, আমার বন্ধু, আর সে চলে গেল, মনটা খুব খারাপ। তার এই দশা দেখে ঋষি বললেন, পুত্র এখন তো সন্ধ্যাকাল সমাগত, এখন অগ্নিহোত্রের জন্য তুমি সমিত ঠিক করে রাখুনি দেখছি, সমিত মানে যজ্ঞ কাষ্ঠাদি, তা আজ কি তুমি অগ্নিহোত্র থেকে বিবৃত হয়েছ, মানে তুমি কি আজ অগ্নিহোত্র করবে না, আজ তোমাকে অন্যদিনের মতো প্রসন্ন দেখছি না, কি কারণ বলো তো, তোমাকে অত্যন্ত চিন্তাকাতর জ্ঞানহীন ও দীন বলে মনে হচ্ছে, আজকেও তোমার এখানে এসেছিল। এবারে ঋষি যখন বললেন তখন ঋষ্যশৃঙ্গ বলছেন, হে পিত, এই আশ্রমে এক জটাধারী ব্রহ্মচারী এসেছিল, মানে তার যে সেই বেনু সুন্দরভাবে মানে বাঁধানো মানে ইয়ে করা আছে, বেনু বিন্যাস করা আছে, তাই দেখে মনে করছে ওটা বোধ হয় ঋষিদের জটাই হবে, জন্ম থেকে কোনোদিন নারী দেখেনি। তা বলছে যে এক মুনিকুমার এসেছিল, তার কত সুন্দর জটা, আমার জটাগুলো তো এত ভালো না, সাধুদের জটা ভালো কি করবে, এদিকে একটা ওদিকে একটা সেদিকে একটা, রাতের অন্ধকারে কারো সামনে দাঁড়ালে ভয় পেয়ে যাবে, আর মেয়েদের যে বেনু তা কত সুন্দর করা থাকে, তাই বলছে তার যে জটাগুলো কত সুন্দর। আর পিত তার গায়ের যে বর্ণ, তার গাত্রবর্ণ একেবারে স্বর্ণের ন্যায় উজ্জ্বল, আর তার কমলের ন্যায় বিশাল নয়ন, পদ্মফুলের মতো তার চক্ষুদ্বয়, সূর্যের ন্যায় তেজস্বী ও সে রূপবান। রূপবতী বলতে পারছে না, সে তো জানে না স্ত্রী পুরুষ ভেদ নেই। আর তার মাথায় লম্বা কালো সুগন্ধিত জটা, সেই জটাগুলো আবার সুগন্ধি, মানে মানে সুন্দর সুগন্ধি তেল দেওয়া আছে চুলের ভিতরে। আর ঋষিরা কোথায় পাবে সেই ধুলো মাটি লেগে, সেখান থেকে তো কত সুন্দর গন্ধ সে আমরা বুঝতেই পারছি। তা বলছেন তার সেই জটা থেকে খুব সুন্দর গন্ধ, আর তাতে সুন্দর মালা দিয়ে আবার সাজানো। আমরা তো মালা ঠাকুরের গলায় একটা কোনো প্রকারে দিতে পারি না, সে দেখি মাথার চুলে, তারপরে মানে তার হাতে ইত্যাদি জায়গায় ফুলের সুগন্ধি মালা দিয়ে সাজানো। আকাশের বিদ্যুতের মতো তার গলায় সোনার হার চমক দিচ্ছে, আর গলার নিচে দুটি সুন্দর মনোহর মাংসপিণ্ড, আর তার চলার সময় সুন্দর শব্দ হচ্ছে, মানে নূপুর আদি পড়া রয়েছে। হাতে আমার মতো রুদ্রাক্ষের মালার স্থানে আমার হাতে পায়ে তো এই সরি দুঃখ মানে আমার হাতে এবং বাহুতে যেমন রুদ্রাক্ষের মালা, তার সেই রুদ্রাক্ষের মালার স্থানে মানে বিভিন্ন প্রকার স্বর্ণের গহনা তার বর্ণনা দিচ্ছেন। আর তার কথা শুনে আমার হৃদয়ে আনন্দের লহরী উঠতে লাগল, আর কোকিলের মতো তার অতি সুরেলো কণ্ঠস্বর, সে যখন কথা বলছে মনে হয় যেন কোকিল কথা বলছে, এত সুন্দর লাগছিল আমার। আর তা শুনলে আমার হৃদয় আনন্দে ভরে ওঠে, সেই মুনিকুমার যেন এক দেবপুত্র, সে সাধারণ নয়, আমরা তো ভিখারি মুনিপুত্র, আর সে মনে হয় কোনো মানে ধনী ঋষির পুত্রই হবে। তাকে দেখে তার প্রতি আমার মনে অত্যন্ত প্রীতি ও আসক্তি জন্ম নিয়েছে, সে আমাকে নতুন নতুন ফল এনে দিয়েছে, যে এখানে সেসব ফল আছে সেই সমস্ত ফল তার মতো অত সুস্বাদু নয়, মানে বনের ফল টক ফল একটু মিষ্টি কিনা তারও নেই ঠিক, বলছেন সেই ফল অতি সুন্দর এবং সুস্বাদু এবং রসালো, আর আমাদের এখানকার ফল মিষ্টিও না আর অত রসালোও না। আর সেই রূপবান মুনিকুমার আমাকে অত্যন্ত সাধু জল পান করিয়েছে, মানে মদ্য, আর সেই জল পান করতেই আমার আনন্দ অনুভূত হচ্ছে, আর পৃথিবী যেন ঘুরছে বলে আমার মনে হচ্ছে। মদ্য পান করলে মাথা ঘোরে কিনা, তাই বলছেন সেই অমৃততুল্য জল পেয়ে আমার তো মাথাটা ঘুরছে। আর এই যে বিচিত্র সুগন্ধ পুষ্প এখানে পড়ে আছে তোমার সামনে, মানে পিতাকে বলছে আপনার সামনে যে ফুলগুলো পড়ে আছে এটি তার বস্ত্র থেকে এবং তার খোপা থেকে পড়েছে, মানে জটা থেকে, খোপা বলতে পারছি না জটা। আর তপস্বাদিত্য মুনিকুমার এখন তার আশ্রমে চলে গেছে, সে এখন সন্ধান নিকাদি করবে, অগ্নিহোত্র করবে, সে চলে যেতে আমি হতজ্ঞান হয়ে পড়েছি। আমার দেহে জ্বালাবোধ হচ্ছে, আমি আমার মনে হচ্ছে যে আমি এখনই তার কাছে যাই, আর তাকে আমি সর্বদা আমার কাছেই রাখি। এবারে এই অনুপম বর্ণনা শ্রবণ করে বিভাণ্ডব ঋষি তিনি অন্তর্দৃষ্টিতে দেখলেন যে সর্বনাশ, এ তো কোনো বারবণিতা এসেছে, আর আমার পুত্র সে কখনো স্ত্রী দেখেনি, অতএব সে যা বলছে তো ঠিকই বলছে। ভীষণভাবে ক্রোধিত হল, ক্রোধিত হয়ে তাকে তিন দিন খুঁজবেন, তার পূর্বে নিজের পুত্রকে বলছেন বিভাণ্ডব ঋষি, হে পুত্র, ওরা রাক্ষস, ওরা এরূপ বিচিত্র ও দর্শনীয় রূপেই বিচরণ করে থাকে, ওরা অত্যন্ত পরাক্রমশালী এবং সুন্দর সুন্দর রূপ ধারণ করে তপস্যায় বিঘ্ন প্রদানের উদ্দেশ্যে তারা বিচরণ করে থাকে। যেসব জিতেন্দ্রীয় মুনি উত্তম লোকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তারা এদের মায়াতে দৃষ্টিপাত করেন না, আর এরা অত্যন্ত পাপী, তপস্বীদের তপস্যায় বিঘ্ন ঘটিয়ে এরা অত্যন্ত সুখী হয়, সুখ পায়। তা তপস্বীদের ওদের দিকে তাকিয়ে দেখাও উচিত নয়, পুত্র তুমি যে সাধু পানীয় পান করেছ তা দুষ্ট লোকেরা পান করে, আর তারাই রং বেরঙের মালা পরে। এসব জিনিস মুনিদের জন্য নয়, এ সমস্ত যারা ভোগী তাদের জন্যই। তা ওরা রাক্ষস বলে বিভাণ্ডক মুনি পুত্রকে কোনো প্রকারে আটকালেন, নলে তো এই ঋষ্যশৃঙ্গ মুনি তাকেই খোঁজা আরম্ভ করত। আর নিজে সেই বারবণিতাকে খোঁজার জন্য মানে জঙ্গল পৃথিবী এক করে ফেলার মতো করলেন। তিন দিন পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় খুঁজে তাকে না পেয়ে তিনি আশ্রমে ফিরে আসছেন। এসে পুত্রকে অনেক বোঝালেন। এবারে অকস্মাৎ একদিন বিভাণ্ডক মুনি যখন আবার ফল পুষ্প এবং সমিত আনয়ন করার জন্য বনপ্রদেশে গমন করেছেন, এই সুযোগে সেই যে কন্যা বারবণিতা সে এসেছে ঋষ্যশৃঙ্গ তো মোহিত করার জন্য আবার এলো। তাকে দেখেই ঋষ্যশৃঙ্গ তো আনন্দে একেবারে বিভোর হয়ে গেল, দুহাত তুলে নাচতে লাগল। আর তিনি দৌড়ে তার কাছে এসে বললেন, শোনো, আমার পিতা আসার আগেই আমরা এখান থেকে পালিয়ে। বুদ্ধির মানে কেমন হতে পারে? এখানে আমাদের টিকাকারগণ অনেক কথাই বলেছেন যে নারী জাতি এমনই যে সে যদি একেবারে সিদ্ধাবস্থায় পৌঁছে যায় তথাপি তার প্রতি যদি সে দৃষ্টি নিক্ষেপ করে বা মনকে সেখানে রাখে তাহলে তারও পতন হবে। দেখুন, ঋষ্যশৃঙ্গ মুনি সিদ্ধস্তরের মুনি, মহামুনি তারা, তাদেরও এই দশা হল। এবং এই দশা শুধু যে তাদের হয়েছে তা নয়, মানে আমাদের যাতে না হয় সেজন্য তাদের এই সমস্ত উপক্রম। তা এবারে বলছেন যে এইভাবে যুক্তি করে বিভাণ্ডক মুনির একমাত্র পুত্র ঋষ্যশৃঙ্গকে সেই যে সাজানো নৌকাটি ছিল তাতে বসাল। এবারে বসিয়ে তারা অতি দ্রুত গতিতে চলতে থাক। যথাসময়ে অঙ্গরাজ লোম্পাদের কাছে এই ঋষিকে নিয়ে আসলেন, ঋষ্যশৃঙ্গ মুনিকে। এবারে অঙ্গরাজ তাকে অন্দরমহলে নিয়ে গেলেন। তার মধ্যেই দেখা গেল সেই যে রাজ্যে বৃষ্টি হতো না, সে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি মানে চতুর্দিকে একবারে জলে থই থই হয়ে যাচ্ছে, চতুর্দিকে বর্ষার জল থই থই করছে, এত বিশাল বৃষ্টি আরম্ভ হয়ে গেল তার প্রভাবে। এবারে ঋষ্যশৃঙ্গ মুনি তিনি এসেছেন, তাই চিন্তা করলেন এখন কি করা যায়। রাজা লোম্পাদ বুদ্ধি করে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে কি করল, তার একটি মাত্র সন্তান, একটি মাত্র কন্যা ছিল শান্তা নামে, তা সেই শান্তার সঙ্গে সেই মুনিকুমারকে বিবাহ দিলেন সঙ্গে সঙ্গে, মানে বিলম্ব নয়। আর অপরদিকে কি হলো, বিভাণ্ডক মুনি ফল ফুল সমিত আদি আনয়ন করে দেখছেন যে সেখানে তো কিছু নেই, খালি, তার পুত্রের আর সন্ধান নেই। তিনি এমনভাবে কুপিত হলেন যেন তিনি এই পৃথিবীকে ধ্বংস করে ফেলবেন, পুড়িয়ে দেবেন, এমন কুপিত হলেন। এবারে কুপিত হয়ে তিনি প্রথমে বিভিন্ন স্থান অন্বেষণ করলেন, পেলেন না। কিন্তু তাকে না পেয়ে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন আরো বেশিভাবে। এবারে তিনি যখন ক্রুদ্ধ হলেন ভাবলেন যে অঙ্গরাজি ষড়যন্ত্রের নাটের গুরু, তাই তখন তিনি অঙ্গ অধিপতি এবং তার সমস্ত রাজ্য পুড়িয়ে ফেলার ইচ্ছায় সেই চম্পাপুরীর দিকে রওনা হলেন। তার রাজ্যের নাম হচ্ছে চম্পাপুরী, দেশের নাম হচ্ছে অঙ্গদেশ। এবারে পথ চলতে চলতে ক্ষুধা ও তৃষ্ণায় তিনি পরিশ্রান্ত হয়ে পড়লেন। একটি ঘোষপল্লী দেখতে পেলেন, ঘোষপল্লী মানে যারা এই সব গাভী আদি পোষে, দুগ্ধাদি বিক্রয় ব্যাপার করে, তাদের সেই পল্লীতে গেলেন। গোয়ালারা তাকে রাজার মতো আদর আপ্যায়ন করল, মুনির মতো না, রাজার মতো রাজার আদর আপ্যায়ন। আর বিভাণ্ডক ঋষি সেখানে এক রাত্রি বিশ্রাম করলেন। গোয়ালাদের সুন্দর সুন্দর ছানা মিষ্টি সব পেয়ে তার সেই ভীষণ ক্রোধ হয়েছিল, তা একটু প্রশমিত হল। আর জিজ্ঞাসা করছেন যে হে গোয়ালাগণ, তোমরা কার প্রজা, মানে কোন রাজ্যের অধীন, কোন রাজার অধীনে আছে এই দেশ। তারা বলছেন যে আমরা আপনার পুত্রের সম্পত্তি, এই স্থান আমরা এখানেই আছি। আর ওদিকে রাজা কি করেছে, সেই যে ঋষ্যশৃঙ্গকে শৃঙ্গকে প্রায় রাজ্য সব দিয়েই দিয়েছে, নগর পল্লী গ্রাম সব দান করে দিয়েছে যৌতুক হিসেবে। স্থানে স্থানে এই রূপ অভ্যর্থনা পেয়ে এবং মধুর বাক্য শুনে তার উগ্র যে ক্রোধ, ভীষণভাবে উগ্র হয়ে গিয়েছিলেন, সেটা কমে গেল। এবারে তখন তিনি প্রসন্ন চিত্তে অঙ্গরাজার কাছে আসলেন, অঙ্গরাজের কাছে মানে লোম্পাদের কাছে বলছি। এবারে নরশ্রেষ্ঠ লোম্পাদ তাকে মানে খবর পেয়েই নিজে গেলেন সৈন্য সামন্ত সঙ্গে করে মন্ত্রীদের নিয়ে, একবারে বেদ মন্ত্র পাঠ করছে সব ঋষিগণ, আর তাকে আদর আপ্যায়ন করছে। এখন কেউ যদি কাউকে মারতে যায় বা গালিগালোচ করতে যায়, এবার তাকে যদি একেবারে খুব সুন্দরভাবে চরণ টরণ ধুইয়ে গলায় মালা দিয়ে বেশ দক্ষিণা টক্ষিণা দিয়ে সন্তুষ্ট করা হয়, তাহলে থাক, এ তো ভালো লোক দেখছি। এবারে হলো কি, ঠিক সে সময় যখন আদর আপ্যায়ন করছে, আদর আপ্যায়ন দেখে সে তো আশ্চর্যিত হয়ে গেল এবং পূজন আদি পেলেন। তিনি দেখলেন যে সেই রাজ্যের ভেতরে যখন নিয়ে গেছেন রাজমহলে, সেখানে দেখলেন যে স্বর্গলোকে যেমন ইন্দ্র বিরাজমান থাকেন, ঠিক সেই প্রকার তারও পুত্র ওখানে বিদ্যমান। আর কি দেখছেন, সেই সঙ্গে তিনি বিদ্যুতের মতো জ্যোতিপূর্ণ পুত্রবধূ শান্তাকেও দেখলেন যে তার বাম দিকে দাঁড়িয়ে আছে। আর পুত্র বহু গ্রাম ও সম্পত্তি পেয়েছে দেখে এবং শান্তাকে দেখে তার ক্রোধ ঢিলা পড়ে গেল, প্রশমিত হল। আর তারপর লোম্পাদ যা অন্তর থেকে চাইছিলেন তাই করলেন, আর তিনি সন্তুষ্ট হয়ে গেলেন, তার ক্রোধ একেবারে বরাবর হয়ে গেল পুত্রের সেই বৈভব এবং পুত্রবধূকে দেখে। কাউকে আর অভিসম্পাদও দিলেন না, আর যে উদ্দেশ্যে এসেছিলেন যে লোম্পাদ এবং তার রাজ্য পুড়িয়ে ফেলবেন, তার কিছু হল না। তিনি তার পুত্রকে বললেন, হে পুত্র, তোমার যখন পুত্র জন্মগ্রহণ করবে তখন তুমি রাজার অনুমতি নিয়ে পুনরায় আমার কাছে ফিরে আসবে। ঋষ্যশৃঙ্গ বললেন, হে পিত, আমি যথাসময়ে আমার পুত্র হলে আমি তার রাজাকে সমর্পণ করে আপনার কাছেই আসব। ঠিক তাই করলেন, ঋষ্যশৃঙ্গ পিতার নির্দেশ পালন করে যথাসময়ে পিতার আশ্রমে ফিরে এলেন, কিন্তু শান্তাকে সঙ্গে করে নিয়ে। এবারে শান্তাও সর্বপ্রকারে প্রতির অনুকূল আচরণ করতেন, পতির যেমন সুখ হয় তিনি মানে সেই সতী শান্তা ঠিক তদনুরূপ আচরণ করতেন। আর তিনিও বনে বাস করে পতির সেবা করতে লাগলেন। সে কেমনভাবে, যেমন সৌভাগ্যবতী অরুন্ধতী বশিষ্ঠ ঋষিকে সেবা করেছিলেন ঠিক তদ্বৎ। আর লোপামুদ্রার যেমন অগস্ত্য ঋষিকে সেবা করেছিলেন ঠিক সেই প্রকার, দময়ন্তী যেমন নলকে সেবা করেছিলেন ঠিক তদনুরূপভাবে শান্তা অত্যন্ত প্রীতির সঙ্গে এবং শ্রদ্ধা রেখে তিনিও এই ঋষ্যশৃঙ্গপতির সেবা করতেন। এই পবিত্র কীর্তিশালী আশ্রম সেই ঋষ্যশৃঙ্গের। লোমশমুনি বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে, এরই জন্য এর নিকটবর্তী যে সরোবর শোভা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, এই সরোবরে স্নান করে তুমি কৃতকৃত্য শুদ্ধ হও, তারপরে আমি তোমাদের অন্য তীর্থে নিয়ে যাব। যুধিষ্ঠির, ভীম, নকুল এবং সহদেব সহ দেবী দ্রৌপদী সেই সুন্দর নদীতে স্নান আদি করে তারা চললেন অন্যদিকে। অপরদিকে বৈশম্পায়ন ঋষি এই মহাভারত শ্রবণ করাচ্ছে মহারাজ জনমেজয়কে। তব ঋষি বৈশম্পায়ন তিনি বলছেন, হে জনমেজয়, সেই সরোবরে স্নান করে যুধিষ্ঠির কৌশকী নদীর তীরে একে একে সকল তীর্থে গেলেন। এরপর তিনি সমুদ্রের তীরে পৌঁছালেন গঙ্গার সঙ্গমস্থলে, যে সমুদ্র শুকিয়ে গিয়েছিল, যেখানে গঙ্গার ধারা গিয়ে মিশেছে সেই স্থানে পৌঁছালেন। সেটি মহাতীর্থ এবং পাঁচশ নদীর সম্মিলিত ধারায় স্নান করলেন। তারপর সমুদ্র তীর ধরে সেই ভ্রাতাদের সঙ্গে কলিঙ্গ দেশে পৌঁছালেন। কলিঙ্গ মানে উড্র, উড়িষ্যা প্রদেশ। এবং এখানেই বৈতরণী নদী আছে, সেই বৈতরণী নদীতে স্নান করলেন আর বললেন, হে কুন্তী নন্দন, এ হলো কলিঙ্গ দেশ, এখানে এই বৈতরণী নদী মহা পূর্ণা নদী, তোমরা এখানে স্নান করো। এখানে দেবতাদের সাহায্যে স্বয়ং যমরাজও যজ্ঞ করেছিলেন এই নদীর তীরে, মানে বৈতরণী নদীর তীরে। তারপর ভাগ্যবান পাণ্ডবেরা দ্রৌপদী সহ সেই বৈতরণীতে স্নানাদি করার পরে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি করলেন। তত্রত্য সমস্ত ব্রাহ্মণদিগকে তিনি বহু স্বর্ণ অলঙ্কার গাভী বস্ত্রাদি প্রদান করলেন। তারপরে সেখান থেকে ঋষি বলছেন যে এই নদীতে আচমন করে আমি তপস্যা প্রভাবে পার্থিব বিষয় থেকে আজ মুক্ত হলাম। হে রাজর্ষি, এ তোমারই ইচ্ছায়, কারণ তুমি যদি না আসতে তাহলে আমি আসতে পারতাম না। তা আমি এই নদীতে এখন স্নান করে আমি বহু দূর পর্যন্ত যে সমস্ত মানে বেদধ্বনি বা এই যজ্ঞের সমর্পণ ধ্বনি যারা করে তা আমি শুনতে পাচ্ছি। বলছেন দেখো, এখান থেকে বহু দূরে প্রায় 30,000 যোজন দূরে সমস্ত ঋষিরা যে হোম যজ্ঞাদি করছে, সেই সমস্ত স্বস্তি বাচনাদি তারা যে করছে, সে সমস্ত আমি শুনতে পাচ্ছি। আর ঋষি বৈশম্পায়ন বললেন, হে জনমেজয়। তারপর মহাত্মা যুধিষ্ঠির মহেন্দ্র পর্বতে গেলেন, যে মহেন্দ্র পর্বতে পরশুরামের তপস্যাস্থলী নামে বিখ্যাত। সেখানে এক রাত্রি বাস করলেন, সেখানকার তপস্বীরা তাদের খুবই আদর আপ্যায়ন করলেন। আর পাণ্ডবগণ তারা সকলেই তাদেরকে দণ্ডবাদ প্রণাম এবং শ্রদ্ধানুসারে সকলকে সেবা দিলেন, মানে দান আদি করলেন। এবং সেখানে আর মানে আরও আরও যেমন ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ এবং কশ্যপ বংশীয় ঋষিদের পরিচয় করিয়ে দিলেন লোমপাদমুনি। আর যুধিষ্ঠির গিয়ে তাদের প্রণাম করে পরশুরামের একজন শিষ্য সেখানে ছিলেন, তিনি হচ্ছেন অকৃতব্রণ। এবার অকৃতব্রণকে বললেন যে আপনি তো সেই ভগবান পরশুরামের শিষ্য, তা আপনি তো তার সম্বন্ধে সমস্ত কিছুই জানেন, তা আমাদের কি সেই মহান পুরুষের সেই মহাত্মার দর্শন হবে না? বলছেন আজ ত্রয়োদশী তিথি, আগামী দিন চতুর্দশী তিথি, তা উনি চতুর্দশী তিথিতে আর অষ্টমীর দিনে এখানকার যে সমস্ত মুনি ঋষি বৃন্দ আছেন তাদের দর্শন দেন, তা আপনিও কালকে তার দর্শন পাবেন। আর আপনি যে এসেছেন তিনি সকলের আগমনের কথা পূর্ব থেকেই জেনে যান, আপনি কালকে তার দর্শন পাবেন। এবারে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন কালকে দর্শন হবে, তাহলে আজকে তার জীবন চরিত্রটা আমি একটু শুনে নিই এই ঋষি অকৃতব্রণর থেকে। তিনি ঋষিকে বলছেন, হে ঋষে, আপনি সেই যমদগ্নি নন্দন মহাবলী পরশুরামের শিষ্য, অতএব আপনি তো তার সম্বন্ধে সমস্ত কিছুই অবগত, তা কৃপা করে আমাকে বলুন না যে তিনি কেমনভাবে কিভাবে এই মানে সমস্ত ক্ষত্রিয়কুলকে নাশ করেন, তার কি কারণ, আমি তা বিস্তারিত আমাকে বলুন। অকৃতব্রণ বললেন, হে রাজন, আমি ভৃগুবংশজাত যমদগ্নির দেবতুল্য ভগবান পরশুরামের চরিত্র আপনাকে শ্রবণ করাচ্ছি, আপনি সাবধানে শুনুন। সাবধানে মানে মনোযোগ সহকারে শ্রবণ, তাকে সাবধান বলা হয়েছে। এই কাহিনী বড় সুন্দর এবং মহান। তিনি হৈহয় বংশের যে কার্তবীর্য অর্জুনকে বধ করেছিলেন তার 100 বাহু ছিল, শ্রী দত্তাত্রেয়ের কৃপায় তার একটি স্বর্ণ বিমান প্রাপ্ত হয়েছিলেন তিনি, এবং পৃথিবীর সকল প্রাণীর উপর তার প্রভুত্ব ছিল। তা তার রথের গতি রোধ করা কারো সাধ্য ছিল না, তা সেই রথ এবং বরের কৃপায় তিনি শক্তিশালী দেবতা যক্ষ এবং ঋষিগণ সকলেই তার কাছে পরাজিত হয়েছিল। তার ভয়ে সর্বত্র সকলেই ভীত এবং সন্ত্রস্ত থাকত। সেই সময় কাণ্ডকুব্জে কনৌজ নগরে গাধী নামে এক বলবান রাজা রাজত্ব করতেন। তিনি বনে গিয়ে বাস করতে লাগলেন। সেখানে তার এক অত্যন্ত রূপবতী কন্যা জন্মগ্রহণ করেন সেই বনেই। তার নাম হচ্ছে সত্যবতী। তা ভৃগুনন্দন ঋচিক তাকে বিবাহ করার জন্য রাজার কাছে গিয়ে প্রার্থনা করলেন। তা রাজা গাধী ঋচিক মুনির সঙ্গে সেই সত্যবতীর বিবাহ দেন। এবারে বিবাহ সম্পন্ন হলে মহর্ষি ভৃগু এসে তার পুত্র এবং তার পত্নীকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। এবারে তিনি তার পুত্রবধূকে দেখে খুব সন্তুষ্ট হয়ে বলছেন যে সৌভাগ্যবতী ভব, বধূ তুমি আমার থেকে তোমার ইচ্ছানুযায়ী কিছু বর চাও, আমি তোমাকে কিছু বর দিতে চাই। বধূ তার শ্বশুর মহাশয়কে সন্তুষ্ট দেখে তিনি বললেন যে আমার মায়ের তো কোনো সন্তান নেই আর আমারও কোনো সন্তান নেই, তা আমরা মা এবং পুত্রী উভয়ে যাতে সন্তান প্রাপ্ত হই আপনি সেই আশীর্বাদ দিন। বললেন ঠিক আছে, আমি দুটি চরু তৈরি করেছি, তোমরা মা এবং পুত্রী উভয়ে সেবা করবে, আর তোমার মা এই যে অশ্বত্থ গাছ আছে সেই অশ্বত্থ গাছকে আলিঙ্গন করবে আর তুমি ডুমুর গাছকে আলিঙ্গন করবে, তাহলে অতি সুন্দর পুত্র প্রাপ্ত। কিন্তু ঋষি মানে যাকে যা করতে বলেছেন তার বিপরীত হয়ে গেল এবং তার মায়েরও মানে এই প্রকার ইচ্ছা ছিল যে আমার পুত্রী যে সন্তান প্রাপ্ত হতে যাচ্ছে সেই পুত্রকে আমি চাই, তাই সেই চরুও অদল বদল হয়ে গেল আর সেই বৃক্ষ মানে যাকে ডুমুর বৃক্ষ আলিঙ্গন করার কথা ছিল এই কন্যার, সে তা উল্টো হয়ে গেল, সব উলট পালট। এবারে বহুদিন অতিবাহিত হওয়ার পরে ঋষি ভৃগু আবার এলেন এবং দিব্য দৃষ্টিতে সব জেনে ফেললেন। তিনি তার পুত্রবধূ সত্যবতীকে বললেন, দেখো মা, চরু এবং বৃক্ষে উল্টো পাল্টা করে তোমার মা তোমাকে প্রতারণা করেছে, তাই তুমি যে চরু খেয়েছো এবং যে বৃক্ষকে আলিঙ্গন করেছো তার প্রভাবে তোমার পুত্র ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয়ের মতো আচরণ করবে, আর তোমার মায়ের গর্ভে যে পুত্র হবে সে ক্ষত্রিয় হলেও সে ব্রাহ্মণের মতো আচরণ করবে, কারণ সেই যজ্ঞের চরুও অদল বদল হয়ে গেছে আর সেই বৃক্ষের আলিঙ্গন সেই যে ডুমুর আর অশ্বত্থ তাও উলট পালট হয়ে গেছে। তারপরে সে অত্যন্ত তেজস্বী এবং মহাপুরুষদের পথ অনুসরণকারী হবে। তখন সত্যবতী বারংবার প্রার্থনা করে শ্বশুর মহাশয়কে বললেন যে না, আমার যাতে ভালো হয় আপনি এমন কিছু করুন। তখন তিনি চিন্তা করলেন আর বললেন ঠিক আছে, প্রভুর ইচ্ছায় সব ভালোই হবে। তাই মহর্ষি ভৃগু তাই হবে বলে পুত্রবধূকে আশীর্বাদ করলেন। যথাসময়ে তার গর্ভে যমদগ্নি মুনির জন্ম হল আর তিনি অত্যন্ত তেজস্বী ও পরাক্রমী ছিলেন। আর তিনি কি করলেন, সমস্ত বেদকে কণ্ঠস্থ করলেন। আর তারপর রাজা প্রসেনজিতের কাছে গিয়ে তিনি তার কন্যা রেণুকাকে প্রার্থনা করলেন। যথাসময়ে রেণুকার সঙ্গে রাজা তাকে বিবাহ দিলেন। এবারে বিবাহ দিলে তিনিও প্রতির অনুকূলী হয়েছিলেন রেণুকা দেবী। ক্রমশ তাদের চারটি পুত্র জন্মায় আর এই পঞ্চম পুত্র মানে কনিষ্ঠ পুত্র হলেন পরশুরাম। বল পরশুরাম ভগবান কি জয়। একবার এই ব্রতশিলা রেণুকা তিনি স্নান করতে গেছেন। এবারে স্নান করে তিনি যখন উঠছেন বা ফিরে আসবেন সে সময় দেখছেন গন্ধর্ব অধিপতি চিত্ররথ অন্যান্য সখীগণে পরিবৃত হয়ে স্নানরত। তাই দেখে সে তো অত্যন্ত সম্পত্তিবান গন্ধর্ব অধিরাজ চিত্ররথ তার রূপ কামদেবের ন্যায়, তাকে দেখে তার মনের মধ্যে মানে পাপ সঞ্চার হল। এবারে সেই যে জল আনতে গিয়েছিলেন স্নান করার পরে মেয়েরা বা মায়েরা যেমন কলসি নিয়ে যান, আর এদিকে সেই জলেরও প্রয়োজন, তিনি হোমাদি করেছেন, সেই অগ্নিতে জল সমর্পণ আদির সমস্ত বিধিবিধান আছে। তিনি চিন্তা করছেন রেণুকার এত বিলম্ব কেন। তখন তিনি ধ্যানযোগ অবলম্বন করে তার মনের ভাব জানতে পারলেন। তিনি যখন আসলেন বলছেন, ওরে পাপে, তুমি এত পাপ কর্ম করেছো যে তুমি, আমি তোমাকে পরিত্যাগ করতে চাই, শুধু পরিত্যাগ না, আমি তোমাকে হত্যা করব। তুমি সেই গন্ধর্বরাজ চিত্ররথকে দেখে মনের মধ্যে কুবাসনা করেছো, আমি তোমাকে দেখাচ্ছি মজা। এবারে সে সময় তার যে চার পুত্র ছিল, রুক্মবান, সুসেন, বসু ও বিশ্বাবসু, তারা সেই ফল পুষ্প সমিত নিয়ে ফিরে এসেছেন সে সময় এই ঘটনা। তখন পুত্রদের এই চার পুত্রকে বললেন যে দেখো তোমার মা পাপ করেছে, অতএব তোমার মাকে কেটে ফেলো। এই পুত্ররা মাথা নিচু করে বলছেন, এ কি করে সম্ভব, মাকে হত্যা করব। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারা হকচকিত হয়ে গেল। তখন তাদেরকে অভিসম্পাত দিলেন, মুনি ক্রুদ্ধ হয়ে সাপ দিলেন যমদগ্নি ঋষি যে তোমাদের বিচার শক্তি নষ্ট হয়ে যাক। এবারে দেখতে দেখতে অকস্মাৎ সেখানে ভগবান পরশুরাম আসলেন। পরশুরামকে বললেন, তোমার মা পাপ করেছে, তা তুমি এক কাজ করো, তোমার মাকে এবং এই পুত্রগণকে, মানে তোমার ভ্রাতাদের হত্যা কর। এবার দেখতে দেখতে, মানে পিতৃ আজ্ঞা পালন করার জন্য ভগবান পরশুরাম অস্ত্র বের করলেন আর একেবারে সবগুলোর ধড় একেবারে পৃথক করে দিলেন। প্রথমে মাকে, তারপরে তার ভ্রাতা রুক্মবান, তারপরে সুসেন, তারপরে বসু এবং বিশ্বাবসুর, মানে শিরচ্ছেদ করে দিলেন। ঋষি যমদগ্নি তিনি বলছেন যে আমার এই পুত্রই বাস্তবিক আমার আজ্ঞা পালন করি, সে কোনো বিচারই করল না। তা বলছেন, বলো পুত্র, তুমি আমার থেকে, তার ক্রোধ শান্ত হয়ে গেছে, তিনি সন্তুষ্ট হয়ে বলছেন, তুমি আমার থেকে কোনো বর চাও, তুমি যা বর চাইবে আমি তাই দেব। আর ভগবান পরশুরাম, তিনিও অত সহজ সরল না, তিনি জানতেন পিতার পরাক্রম, সেই জন্যই কেটেছিলেন, তাছাড়া অন্য কোনো কারণ না। যে এখন তো ক্রোধ থেকে নিবৃত্তি করা যাক, তিনি ইচ্ছা করলে পুনর্জীবন দান করতে পারেন, সেটা তিনি জানতেন। তাই তিনি বলছেন যে হে পিত, আপনি যদি আমাকে বর দেবেন তাহলে এই এই বর দিন। বলছেন, ঠিক আছে, তুমি যা চাইবে আমি তাই দিন। বলছেন যে আমার মা এবং আমার ভ্রাতাগণ তারা জীবিত হয়ে উঠ। বললেন, তথাস্তু, তাই হবে। বলছেন, আর আমি যে তাদের হত্যা করেছি, তাদের হৃদয় পটে যেন কোনোদিন জাগরিত না হয়, মানে তারা কিছু জানবেই না এই বিষয়ে, তাহলে তাদের মধ্যে যে দ্বেষ ভাব সেটা থাকবে না। বলছেন, তারা জানতেই পারবে না যে আমি তাদের হত্যা করেছিলাম আপনার আদেশ। আর আর কি বলছেন, যে যুদ্ধে আমার সামনে যেন কেউ দাঁড়াতে না পারে, আমি দীর্ঘায়ু প্রাপ্ত হই, পরম তপস্বী যমদগ্নি মুনি বর প্রদান করে তার সমস্ত কামনাই পূর্ণ করলেন। আর তার মা, তার ভ্রাতাগণ জীবিত হলো, কিন্তু তারা জানলো, জানতেই পারলো না, তাদের মন থেকে সেটা পুছেই গেল যে তাকে পরশুরাম হত্যা করেছিল। এটা যদি মনে মনে জানতো তাহলে তাদের মনের মধ্যে ক্ষোভ তো থাকতোই, দেখো পিতা বললো কোনো বিচার না করেই আমাদের কেটে দিয়েছিল, সেটা তারা ভুলে গেল, আবার তারা একত্রিত হয়ে মিলে গেল। একবার যমদগ্নি সব পুত্রেরা, এই চার ভাই এবং ভগবান পরশুরাম, তারা বহির্দেশে গিয়েছিল। সেমত অবস্থায় সেখানে সহস্রবাহু কার্তবীর্য অর্জুন একদিন এসে উপস্থিত হল। দেবী রেণুকা এবং ঋষি যমদগ্নি উভয়ে মিলে চিন্তা করছেন যে রাজা এসেছে, সৎকার হওয়া উচিত। ঋষিরা রাজাদের মানে সম্মান প্রদর্শন করাতেন এবং তাদের সেবাও করতেন। আশ্রমে গিয়েছেন তাই তাদের ফল মূল প্রসাদের ব্যবস্থা করলেন, কিন্তু ঋষিরা জঙ্গলে থাকেন, তারা অত কিছু পাবেন কোথায়। কিন্তু তার সেখানে ছিল কামধেনু গাভী। তা কামধেনু গাভী এমনই যে তিনি কল্পবৃক্ষের ন্যায়, যা কিছু চাওয়া যাবে সব কিছুই পাওয়া যায়। তা সেই কামধেনুর সাহায্যে তিনি তাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। এবারে যখন পূর্ণ হলো, এই কার্তবীর্য অর্জুন তার বুদ্ধি ভ্রমিত হলো। সে তখন বলছে, দেখো আমরা রাজা, আমাদের কিছু করতে হলে হাতে পায়ে মানে ঘাম ফেলে সমস্ত কাজকর্ম করে সব কিছু করতে হয়, আর এই মুনি ঋষিরা শুধু চোখ বন্ধ করে বসে থাকে, আর গরু পুষে রেখেছে, তাকে যা বলে সেগুলোই পূরণ করে, নিয়ে চলো এই গাবিকে। তা এখানে একটু মানে পাঠান্তর আছে, কোথাও কোথাও বলা হয়েছে যে এই গাবিকে নিয়ে গিয়েছিলেন, আর কেউ কেউ বলছেন না এই গাভীর এক মানে বাছুর ছিল, সেই বাছুরকে নিয়ে গিয়েছিল, এটাই ভেদ আছে। এবারে সেখানে কি হলো, মনে করুন সেই ধেনুকেই নিয়ে গেছে। এবারে সেই ধেনুকে সমস্ত সৈন্য সামন্তগণকে বললেন, নিয়ে চলো এই ধেনুকে। এবারে জোরপূর্বক অত্যাচার করে সমস্ত বৃক্ষ এবং সমস্ত ফুল ফলের যে সমস্ত বাগিচা ছিল সেগুলোকে বিনষ্ট করতে করতে এই গাভীকে নিয়ে চলে গেল। এবারে কিছুক্ষণ পরে ভগবান পরশুরাম যখন আসলেন, তিনি এসে দেখছেন যে সেখানে তো একেবারে আশ্রম উলট পালট হয়ে আছে। ঋষি যমদগ্নি এবং রেণুকা বললেন যে কার্তবীর্য অর্জুন এসেছিল, সে এমন করেছে। বলছেন আচ্ছা, তার এত বড় সাহস! এবারে তিনি সেই ভয়ঙ্কর ধনুষ স্কন্ধে নিলেন আর সেই কুড়াল নিলেন, নিয়ে সেখানে গিয়ে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করলেন। আর তার যত সৈন্য সামন্ত তাদেরকে বিনষ্ট করতে থাকলেন এবং তাদেরকে এমনভাবে হত্যা করলো যে তাদের যে রুধির মানে রক্ত তা থেকে পাঁচটি হ্রদ পরিপূর্ণ হলো। পাঁচটি হ্রদ, এবারে পাঁচটি হ্রদ পরিপূর্ণ হলো, একে বলা হচ্ছে সমন্ত পঞ্চক তীর্থ, যা আমরা পূর্বেই শ্রবণ করেছি। মানে যে স্থানে বসে সুতমুনি সৌনকাদি ঋষিবৃন্দকে এই মহাভারত শ্রবণ করেছিলেন সেই তীর্থের নাম হচ্ছে সমন্ত পঞ্চক তীর্থ। রক্তের হ্রদে একেবারে পরিপূর্ণ হয়ে গেল। আর এই কার্তবীর্য অর্জুনের 1000 হাত তিনি কুড়াল দিয়ে কাটতে কাটতে একেবারে সব শেষ করে দিয়ে একেবারে গলাটাকেও শেষ করে দিলেন। সে জমালয়ে পৌঁছে গেল, মৃত্যু হলো তার। এবারে যমদগ্নি একবার তিনি তপস্যা করছিলেন নিজ অস্ত্র, আর ওদিকে তো শান্ত হয়েই গেল, কিন্তু তার কিছু পুত্রগণ, তার আবার 10,000 পুত্র ছিল, তাদের মধ্যে কিছু যারা জীবিত ছিল, কোনো কোনো জায়গায় 1000ও বলা হয়েছে, তা কিছু পুত্র যারা জীবিত ছিল তারা বনে বনে পলায়ন করে থাকে এই পরশুরামের ভয়ে। তারা চিন্তা করলো আমাদের রাজ্য এবং আমাদের সৈন্য সামন্ত আমার পিতা কার্তবীর্য অর্জুনকে এই পরশুরাম বধ করেছে, তার প্রতিশোধ আমরা নেবই নেব। এই অভিপ্রায় তারা একদিন সময় সুযোগ বুঝে, তার ভ্রাতাগণ কেউ নেই, মা রেণুকা আছেন আর পিতা যমদগ্নি, তিনি ব্রহ্মে লীন হয়ে তপস্যা করছেন, বাহ্যিক চেতনাই নেই। সেই সুযোগে গিয়ে তার অন্যান্য পুত্রগণ তারা গিয়ে মানে তীক্ষ্ণধার অস্ত্র দিয়ে সেই ধ্যানরত অবস্থাতেই তার গলদেশ বিচ্ছেদ করে দিল। মাতা রেণুকা তাদের হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু তারা কিছুই শোনেনি। সেই সুবর্ণ সুযোগ পেয়ে যমদগ্নির গলদেশ বিচ্ছেদ করে দিল, তার মৃত্যু হলো। এবারে যখন ভগবান পরশুরাম আসলেন, তিনি ক্রোধে তো একেবারে তার চক্ষু দুটো লাল হয়ে উঠল, ওষ্ঠ কাঁপতে থাকলো, তিনি আর ধৈর্য ধারণ করতে পারছেন না। তিনি প্রথমে তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া মানে এই অগ্নি আদি প্রদান যে ক্রিয়া তা সুসম্পন্ন করলেন, তারপরে যে প্রেতকর্ম শ্রাদ্ধ আদি তাও সমর্পণ করলেন। এবারে তিনি পুনরায় প্রতিজ্ঞা করলেন যে আমি আজ থেকে এই ক্ষত্রিয় কুল এই পৃথিবীতে আর রাখবো না, এরা বড় দুষ্ট হয়ে উঠেছে। তখন তিনি ক্ষত্রকুলকে নাশ করার জন্য সেই মহাবলী ভৃগুনন্দন ক্রোধের আবেশে সাক্ষাৎ কালরূপ ধারণ করলেন, আর তিনি কার্তবীর্য পুত্রদের হত্যা করলেন এবং অন্যান্য যে সমস্ত ক্ষত্রিয়গণ তাদের পক্ষ নিয়েছিল তাদেরকে একেবারে উচ্ছেদ করে ফেললেন। এইভাবে তিনি পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করে ফেলে নিজেই এই শশাগরা পৃথিবী পরিচালনা করতেন। অকস্মাৎ সেই তার পিতামহ ভৃগু মহারাজ তিনি আসলেন এসে তার এই সংহার কার্য থেকে তিনি মানে বললেন, নিষেধ করলেন যে তুমি এই কার্য থেকে বিরত হও পুত্র। তিনি পিতামহ ভৃগু মহারাজের কথা শুনে সেই কার্য ছেড়ে দিলেন এবং তিনি কি করলেন, এই রাজ্যকে সমস্ত ব্রাহ্মণদের বণ্টন করে দিলেন, ভাগ ভাগ করে তাদের রাজ্য সমর্পণ করে দিলেন। আর তার কাছে যা যা কিছু ছিল, অনেক দামি দামি মণি মুক্তা যা কিছু ছিল, মানে যেগুলো অলৌকিক যে সমস্ত সম্পদ, তা সকলকে দান করলেন। সমস্ত কিছু দান করে তিনি চিন্তা করেছেন যে আমি এখন চলে যাব মহেন্দ্র পর্বতে তপস্যা করতে। আমি যে এই ক্ষত্রিয় কুলকে নাশ করেছি, তার পিতামহ ভৃগুর আদেশে তিনি চিন্তা করলেন যে আমি তপস্যা করে সেই পাপ থেকে আবার মুক্তি পাব। তাই তিনি যখন এই প্রকার চিন্তা করেছিলেন, সে সময় দ্রোণাচার্য তিনি তার কাছে এসে বলেছিলেন, আমরা যা শ্রবণ করেছি পূর্বেই, যে হে মহাত্মন, আমি আপনার থেকে কিছু নিতে চাই, আপনি তো শশাগরা পৃথিবী দান করছেন, তা আপনি আমাকে কিছু দিন। বললেন, আমার তো সব দান করা হয়ে গেছে, বলো তুমি কি চাও। বলছেন, আপনার কাছে যে অস্ত্র শস্ত্র আছে আমি তা চাই। এই অস্ত্র শস্ত্র তিনি দ্রোণাচার্যকে সমর্পণ করেছিলেন, যা আমাদের গত কিছুদিন পূর্বেই আমাদের এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তারপরে তিনি মহেন্দ্র পর্বতে এসে তপস্যা করলেন। এইভাবে তার পুত্র তার শিষ্য সমস্ত বৃত্তান্ত শ্রবণ করালেন মহারাজ যুধিষ্ঠিরকে। দেখতে দেখতে চতুর্দশীর দিন ভগবান পরশুরাম সকলকে দর্শন দিলেন, বল পরশুরাম ভগবান কি জয়। আর ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ তিনি কি করলেন, তাকে মানে বিধিবিধান অনুযায়ী পূজন করার সুযোগ পেলেন, আশীর্বাদ প্রাপ্ত হলেন। তারপরে তিনি পুনরায় তার ভজন কক্ষে মানে ভজন কুটিরে প্রবেশ করলেন। আর অপরদিকে তারা সেই মহেন্দ্র পর্বত থেকে দক্ষিণের দিকে রওনা হলেন। এবার দক্ষিণ দিক থেকে রওনা হয়ে তারা ধীরে 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 বিভিন্ন স্থান পরিভ্রমণ করতে করতে প্রভাস তীর্থে এসে উপস্থিত হলেন। এবারে প্রভাস তীর্থে এসে ঋষি মুনি ঋষিদের আজ্ঞানুক্রমে বললেন, এখানকার মহিমা বিশাল, তাই তারা বারো দিন কেবলমাত্র জল আর বায়ু পান করে চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করে তার মধ্যে বসে এই পাণ্ডবগণ তপস্যা করতে থাকলেন। এই খবর পেয়ে কৃষ্ণ বলরাম সেখানে আসলেন, বল কৃষ্ণ বলরাম ভগবান কি জয়। তারা এসে দেখছেন সেই পাণ্ডবগণ ধুলায় ধূসরিত অঙ্গে শয়ন করে আছে। তাই দেখে মানে এই কৃষ্ণ বলরাম এবং তার সঙ্গে যে সমস্ত আত্মীয় স্বজনেরা গিয়েছিলেন তারা দুঃখিত হলেন। এবারে দুঃখিত হয়ে সেখানে বলরাম শ্রীকৃষ্ণ প্রদ্যুম্ন শাম্ব সাত্যকী অনুরুদ্ধ এবং বিষ্ণুবংশীয়গণ আরও আরও সকলে যাওয়াতে সেই পাণ্ডবগণ সন্তুষ্ট হয়ে তাদের আদর আপ্যায়ন করলেন এবং বসলেন। এবং তারা যখন একসঙ্গে যুধিষ্ঠির মহারাজকে ঘিরে বসলেন, দেখে মনে হচ্ছে সাক্ষাৎ দেবরাজ ইন্দ্র সেই সভার মধ্যে বসে আছে। একে অপরের প্রতি ভালো মন্দ কথাবার্তা আদান প্রদানের পর সেখানে দাউ ভাইয়া মানে বলদেব তিনি বলছেন শ্রীকৃষ্ণকে যে, লালা দেখো ধর্মরাজ আজ মস্তকে জটা ধারণ করে আছে, তার অঙ্গে কোনো কাপড় নেই, কেবলমাত্র বলকল বৃক্ষের ছাল আর আবরিত করে নানা প্রকার কষ্ট ভোগ করে সেই পাপাত্মা দুর্যোধন পৃথিবীর শাসক হয়ে রাজ্য পরিচালনা করছে। আর পৃথিবী তো এর জন্য স্থির আছে কি করে এটাও আমি বুঝে পাচ্ছি না। আর এর দ্বারা অল্প বুদ্ধি ব্যক্তিরা মনে করবে যে যারা ধর্ম আচরণ করে তাদের দশা ওই যুধিষ্ঠিরের মতো হয়, অতএব পাপ আচরণই শ্রেষ্ঠ মনে করবে। তাই ইনি সাক্ষাৎ ধর্মপুত্র, ধর্মই তার আধার, ইনি কখনো সত্যকে লঙ্ঘন করেন না এবং নিরন্তর দান আদি করে থাকেন। তার রাজ্য এবং সুখ যতই নষ্ট হোক না কেন, তিনি কখনো ধর্ম ত্যাগ করতে পারেন না। তাই পাপী ধৃতরাষ্ট্র এবং তার নির্দয় ভ্রাতুষ্পুত্রগণকে মানে এই পাণ্ডবগণকে রাজ্য থেকে মানে তারা তাড়িয়ে দিয়েছে এক প্রকার। তিনি পরলোকে পিতৃপুরুষের কাছে গিয়ে কি জানাবেন এই অন্ধ, আর এদের সঙ্গে তিনি সঠিক ব্যবহার করেছেন, কৃষ্ণকে প্রশ্ন করছেন, কত ক্রূর ব্যবহার করেছে। আর ওদের রাজ্যচ্যুত করায় এরপর তাদের যে কি গতি হবে তাও ওই অন্ধ ধৃতরাষ্ট্র একবার চিন্তা করে দেখে না। এইভাবে তিনি বলছেন যে মহাবাহু ভীমের বহু সৈন্য সামন্ত ইত্যাদির কিছু প্রয়োজন নেই, সে ইচ্ছা করলেই তার সমস্ত ওই মানে দুষ্টগণকে সে পিষে মেরে ফেলতে পারে, তথাপি সে ধর্মরাজের মুখের দিকে।